তা সেই ভীমসেন মহোদয়ের পরাক্রম আমরা শ্রবণ করেছিলাম। আজ তারই পরবর্তী অংশ আমরা বৃহন্নলা মহা ধনুর্ধারী অর্জুনের পরাক্রম দেখব। একদিকে কি হলো, সেই ত্রিগর্ত দেশের রাজা সুশর্মার দিকে এই পাণ্ডব চতুষ্টয় তারা গিয়েছিলেন কেবল বৃহন্নলা মানে অর্জুন যাননি, আর তারা তো সেদিন রাত্রে ফিরে আসতে পারলো না, তারা খুব সকালেই আসবে, তারা শিবির করে সেখানেই ছিলেন। আর অপরদিকে এই সুযোগ বুঝে দুষ্ট দুর্যোধন সব বড় বড় মহারথীদের মন্ত্রীদের সঙ্গে করে নিয়ে তারা বিরাট রাজার দেশ আক্রমণ করল। সেখানে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, শকুনি, দুঃশাসন, বিভীষতি, বিকর্ণ, চিত্রসেন এবং দুর্মুখ, দুঃশল প্রমুখ প্রমুখ সব মহারথীরা সেই বিরাট নগরকে ঘিরে ধরে তারা 60,000 গাভী হরণ করল, মানে চুরি করল আর কি জোরপূর্বক। আর যে সমস্ত প্রহরীরা ছিল গোয়ালারা, তাদেরকে মারধর করে সমস্ত গোধন ছিনিয়ে নিল। অপরদিকে যে মুখ্য গোয়ালা ছিল সে সেখান থেকে পালিয়ে একটি দ্রুতগামী রথে করে তিনি বিরাট নগরে এলেন। কিন্তু সে সময় সেখানে মহারাজ যুধিষ্ঠির, ভীমসেন, নকুল এবং সহদেব বিরাট রাজার সঙ্গে করে নিয়ে চলে গিয়েছিলেন। সেখানে কেবল রাজকুমার উত্তর আছেন, তিনি যুবরাজ। তিনি আবার নারীদের মহলে ছিলেন, তা সেখানে দূত গিয়ে বললেন, হে যুবরাজ, আমি আপনাকে প্রণাম জানাই। আর একটি মানে দূর সংবাদ আছে, সেই খারাপ সংবাদটি হচ্ছে এই যে কৌরবরা আমাদেরকে মারধর করে আপনার 60,000 ধেনু তারা হরণ করে নিয়ে চলে যাচ্ছে। তা আমি মহারাজ বিরাটকে মানে আপনার পিতাশ্রীকে খবর প্রেরণ করেছিলাম, তা তিনি বললেন যে আমি তো একটু ক্ষত বিক্ষত হয়েছি, তা আমার পুত্র আমারই ন্যায় বলশালী, অতএব তাকে নিয়েই তোমরা সেই কার্য সমাধা করো। সেখানে অনেক নারীরা আছে কিনা, তাতে তার জোশ পরাক্রম একটু বেড়ে গেল। সে উত্তর তখন সেই নারীদের লক্ষ্য করে বলছে যে, আরে আমি যেখানে যাব সেখানে তো মানে আমার জয় হবেই হবে, পিতাশ্রী আজ যদি সেই কঙ্ক, তারপরে সেই রশিয়া বল্লভ এবং সেই ঘোড়া সেবককে এবং গাভী সেবককে যদি সঙ্গে না নিয়ে আমাকে নিয়ে যেত, তাহলে পিতাশ্রীর মানে অঙ্গে একটুও আঘাত লাগত না, মানে তার অহংকার বলছে। আর তিনি বলছেন যে আমি একাই কৌরব সেনাদের জন্য যথেষ্ট। সেখানে অকস্মাৎ তার মাতা রানী সুদেশনা এসে বলছেন, পুত্র একটি অশুভ সমাচার কি? পুত্র উত্তর দিলেন যে, মা তো, কৌরবরা আমাদের 60,000 গাভীকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে, তাতে আপনার অত চিন্তা নেই, আমি একাই সেই বৃদ্ধ পিতামহ ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, দুর্যোধন এবং কর্ণ ইত্যাদি ইত্যাদি দুঃশাসনাদি যারা আছে, আমি একাই চাঁদের জন্য অনেক, কোনো চিন্তা নেই। সেখানে রানী সুদেশনার সঙ্গে মানে ভীম মানে সেখানে দ্রৌপদী মানে সৈরন্দ্রীও এসেছেন। এর মধ্যে বলছে আমি একাই যাব, কিন্তু আমার একজন সারথি যদি ভালো হতো তাহলে খুব ভালো হতো, কারণ পিতাজি তিনি সমস্ত সকলকে নিয়ে সেনাদের নিয়ে চলে গেছেন। সে সময় সুদেশনার পেছনে দাঁড়িয়েছিলেন সৈরন্দ্রী মানে দ্রৌপদী। তিনি একটু কাছে এসে বললেন, হে যুবরাজ, যদি আপনার আজ্ঞা হয় তাহলে আমি একটি প্রস্তাব দিতে পারি। কি সৈরন্দ্রী? বলছেন, আপনি তো একজন সারথি খুঁজছেন, তা আপনি সেই নৃত্যকলার যে শিক্ষক সেই বৃহন্নলাকে আপনি সঙ্গে নিয়ে যান। এবারে উত্তর বলছে, আরে সে তো একজন ক্লিব নপুংসক ব্যক্তি, সম্পূর্ণরূপে পুরুষও নয়, তাকে নিয়ে আমি সারথি কি করে করি? দ্রৌপদী মানে সৈরন্দ্রী বলছে, হে যুবরাজ, মহারাজ যুধিষ্ঠির এই বৃহন্নলাকে সাথী করে সমস্ত দেশ জয় করেছিলেন, তাই বৃহন্নলা আপনার কাছে ক্লিব বলে মনে হলেও সে যুদ্ধে যুদ্ধনীতি এবং অস্ত্র পরিচালনার জন্য একজন বিশিষ্ট ব্যক্তি। বললেন, না না, তা হয় না। দ্রৌপদী তো একটু মানে ক্রোধী, তাই তিনি বলে উঠলেন, ঠিক আছে যুবরাজ, আমি যা জানতাম তা আমি ব্যক্ত করলাম, কারণ আমার বলা উচিত ছিল। তখন মাতা সুদেশনা তাকে বলছেন, পুত্র, এই সৈরন্ধ্রী কখনো মিথ্যা বলে না, আজ পর্যন্ত সে কোনোদিন আমাদের এখানে এই এক বছরের মধ্যে কখনো মিথ্যা বলেনি। দেখো, তোমার মামা কিচককে বলেছিল যে তুমি আর সূর্য অস্ত দেখতে মানে সূর্য উদয় দেখতে পাবে না, ঠিক তাই হল। অতএব সৈরন্ধ্রী কখনো মিথ্যা বলেন। তা সেখানে উত্তরা ছিল, তাই উত্তরাকে বললেন যে দিদি, তুমি গিয়ে তাহলে বৃহন্নলাকে ডেকে আনো আমার সারথির জন্য। বৃহন্নলা এলেন এবং কৌরবদের কথা শুনে, তাদের তো বহুদিন দেখে না একসঙ্গে, তাতে সে উৎসাহিত হয়ে উঠল। বীর ব্যক্তি কতদিন আর নপুংসকের নাটক করবেন? তিনি তার জন্য প্রস্তুতি নিয়ে বললেন, হে যুবরাজ, আমি তৈরি, চলো। এবারে অর্জুন উঠে কি করলো, সর্বপ্রথম অশ্বের যে রজ্জুগুলো সেগুলোকে পৃথক পৃথক নিল, মানে একই সঙ্গে সে চার চারটি অশ্বকে পরিচালনা করতে পারবে। তাই এমনভাবে সেই ঘোড়াগুলোকে চালানো আরম্ভ করলো যেন ঘোড়াগুলো বাতাসে উড়ছে। অতি দ্রুত গতিতে সেই সীমানার মধ্যে, বিরাট রাজের সীমানার মধ্যে তখনও সেই কৌরবগণ আছে। সেখানে সেনা নয়, মানে সেনাদের একটি সমুদ্র। তাই সেই সমস্ত দেখে বিরাট বলছে, এ কি সেনা না সাগর? বলছেন, যা আছে এই তোমার সামনেই আছে, আমি সকলকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। বলছেন, এই যে মানে শ্বেত দাড়ি, ইনি হচ্ছেন পিতামহ ভীষ্মদেব, ইনি দ্রোণাচার্য, ইনি কৃপাচার্য, ইনি দুষ্ট দুর্যোধন, আর ইনি মহারথী কর্ণ, ইনি দুঃশাসন, ইনি বিকর্ণ, ইত্যাদি পরিচয় করিয়ে দিলেন। এবং তাদের সেই তেজ পরাক্রম দেখে মানে সে ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। এবং সে ভীত সন্ত্রস্ত হয়ে বলছেন, এ তো দেখছি বহু সেনা, এ তো আমার দেখে ভীষণ ভয় করছে। না না, হে বৃহন্নলা, আমি কোনো প্রকারেই এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। এদেরকে দেখে বোঝা যাচ্ছে যে দেবতারাও তাদের কিছু করতে পারবে না, আর আমি তো এক বালক। তখন বৃহন্নলা বলছেন যে হে রাজকুমার, তুমি তো সেই নারীদের সামনে খুব বড় বড় বাণ চালাচ্ছিলে, বাক্যরূপী বাণ, তাই এখন তো তুমি এইভাবে ভয় পাচ্ছ কেন? বলছে না না, আমার মৃত্যুকে ভীষণ ভয় করে, আমি এদের সামনে মানে এক মুহূর্তের জন্য টিকে থাকতে পারবো না। অর্জুন বলছে না না, তোমাকে যুদ্ধ করতেই হবে। বলছেন তোমার মাথা খারাপ আছে, আমি এদের সঙ্গে যুদ্ধ করব? তখন রথের থেকে লাফ দিয়ে নিচে পড়েছে, পড়ে মানে তার যে নিচের যে বস্ত্রটা সেটাকে গুটিয়ে ছোট করেছে, ছোট করে এবারে সে ছুটছে মানে প্রাণপণে, প্রাণ বাঁচানোর ভয়ে সে একেবারে ছুটছে। আর বৃহন্নলা সেই স্ত্রী বেশধারী, সেও তার পিছনে ছুটেছে, ছুটে গিয়ে তাকে ধরে উঁচু করে তুলেছে। বলছেন চলো, তুমি একজন ক্ষত্রিয় কুমার, রাজকুমার, আর তুমি যদি এইভাবে পালিয়ে যাও তাহলে ক্ষত্রিয় ধর্মকে অবমাননা করা হয়। এবারে সে কাঁপছে, তখন খড়গোশের মতো অবস্থা, সে কাঁপতে কাঁপতে বলছে বৃহন্নলা, আমি তোমাকে 100 মোহর দেব, স্বর্ণমোহর আর কি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে পালিয়ে যেতে দাও। বলছেন না তা হবে না। বলছেন ঠিক আছে, আমি তোমাকে 500 স্বর্ণমোহর দেব, আমাকে ছেড়ে দাও তুমি। আর সে ছটফট করছে, হাত পা সব নড়ছে। বলছেন ঠিক আছে, তুমি যা চাইবে আমি তাই দেব, তার পরিবর্তে আমাকে ছেড়ে দাও। বৃহন্নলা বলছেন না, আমি নপুংসক হতে পারি কিন্তু যুদ্ধ থেকে আমি ফিরে যেতে পারবো না। তখন তো তুমি নারীদের মধ্যে বড় বড় কথা বলছিলে, আর এখন তুমি সৈন্য দেখে পালিয়ে যাবে, তা হবে না। তাকে সে উঁচু করে ধরে রথের কাছে নিয়ে এসে বলছে যে তুমি তাহলে এক কাজ করো, তুমি আমার জায়গায় বসো, মানে সারথি হও, আমি যুদ্ধ করব। সে তো ভয়ে একেবারে ব্যাঙের মতো হয়ে চুপচাপ সেই সারথির কার্য করার জন্য স্বীকার করল। বলছেন এবার কি করব বৃহন্নলা? বলছেন তুমি রথটাকে ওই শ্মশানের দিকে নিয়ে চলো। বলছেন ওই শ্মশানের দিকে তো ভূতে ভরা, ওখানেও আমি যাব না। তা বলছে তোমার ভয় নেই, আমি থাকতে ভূত প্রেত দৈত্য দানব দেবতা কেউ আসবে না। তো বলছেন তা বলে শ্মশানে যেতে হবে? তুমি কি আমাকে সেখানে পোড়াবে নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। বলছে তোমার ভয় নেই, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন রথটা তুমি এবার ওই শ্মশানের দিকে নিয়ে চলো। শ্মশানের কাছে গিয়ে সে বিশাল যে সমীবৃক্ষ, বলছেন যে তুমি এবার রথে বসে আছে বৃহন্নলা, বলছেন তুমি এই বৃক্ষে ওঠো। বলছেন না না, এই বৃক্ষে তো ভূতে ভরা, আমি উঠবো না। তা বলছে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি মানে অভয় প্রদান করছি, ওঠো। বলছেন উঠে কি করব? বলবে, বলছে দেখো ওখানে পাণ্ডবদের অস্ত্রশস্ত্র ওই গাছের মধ্যে রাখা আছে, নাবাও। এবারে ওই পাণ্ডবদের অস্ত্রশস্ত্র সব নাবাচ্ছে। সে নাবাচ্ছে কি, সে নাবানোর শক্তি নেই, সে তো ভীমের গদা ত্রিভুবনে কেউ উঠাতে পারে না, তা সেই সব নাবাতে গিয়ে সে তুলছে আর কি, আনতে পারছে না। এবারে অর্জুন গিয়ে সাহায্য করে সেই যে অস্ত্রশস্ত্র গদা ধনুষ বাণ তুনিরাদি ছিল সেটাকে এনে খুলল। খোলার সঙ্গে সঙ্গে সেই সমস্ত দিব্য অস্ত্রের উপরে যখন সূর্যের রশ্মি পড়েছে তাদের রঙই একেবারে অন্যরকম দেখা যাচ্ছে, চাকচিক্য ঝকঝক করছে। এবারে সেই ধনুষটায় হাত দিয়ে সে তো তুলতেও পারবে না, তা বলছে যে এই ধনুষ এটি কার? বলছেন এটা সেই ধনুর্ধারী অর্জুনের, আর এই যে গদা দেখছো এই গদাটা হচ্ছে ভীমসেনের, আর এই যে বাকি তিনটি অপূর্ব ধনুষ দেখতে পাচ্ছ এগুলো মানে যুধিষ্ঠির আর নকুল এবং সহদেবের, এই যেটা রং বিরঙের যে ধনুষটা দেখতে পাচ্ছ এটা সহদেবের, আমার ছোট ভাইয়ের। তো বলছেন যে তোমার ছোট ভাই মানে? তা বলছেন আমি হলাম সেই ধনুর্ধারী অর্জুন। বলছেন সে কি করে সম্ভব? আপনি যদি সেই ধনুর্ধারী অর্জুন হলেন তাহলে বাকি সবাই কোথায়? বলছেন কেন, তোমার পিতার সঙ্গে ব্রাহ্মণ বেশে যিনি থাকেন তিনি হচ্ছেন কঙ্ক, মানে যুধিষ্ঠির মহারাজ, আর তোমাদের রসুই ঘরে যিনি পাচক সেই যে বল্লভ তিনি ভীমসেন, আর গোশালায় কাজ করে সেই নকুল, সহদেব অশ্বশালায় ইত্যাদি বললেন। আর বলছেন তাহলে সেই দ্রৌপদী? বলছেন তোমার মায়ের সেবা কার্যে নিযুক্তা সেই সৈরন্দ্রী হচ্ছেন দ্রৌপদী। বলছেন তাই? তাহলে তাই যদি হয় তাহলে তুমি যদি অর্জুন হও তাহলে অর্জুনের দশটি প্রধান নাম আছে, সেই নাম কটি যদি তুমি বলতে পারো তাহলে আমি বিশ্বাস করব। বলছেন দেখো, আমি সমস্ত দেশ জয় করে ধনের অধিপতি হয়েছিলাম, তাই আমার এক নাম ধনঞ্জয়। আর আমি যখন যুদ্ধে যাই তখন যুদ্ধোন্মত্ত শত্রুদের পরাজিত না করে ফিরি না, তাই আমার আরেক নাম বিজয়। আর যুদ্ধে যাওয়ার সময় আমার রথে সুন্দর সজ্জা বিশিষ্ট শ্বেত অশ্বাদি থাকে, তাই আমার নাম শ্বেতবাহন। আর আমি উত্তর ফাল্গুনী নক্ষত্রে হিমালয়ের উপরে জন্মগ্রহণ করেছিলাম, তাই আমাকে ফাল্গুনী বলে। শুনে একেবারে হতবাক হয়ে যাচ্ছে উত্তর। আর আগে দানবদের সঙ্গে যুদ্ধকালে ইন্দ্র আমার মাথায় এক তেজস্বী কিরীট পরিয়ে দিয়েছিলেন, তাই আমার আরেক নাম কিরীটী। আর যুদ্ধের সময় আমি কোনো বীভৎস কর্ম করি না, তাই দেবতারা ও মানুষের মধ্যে আমি বীভৎস। আর গাণ্ডীব চালনায় আমার দুই হাত, মানে দক্ষিণহস্ত এবং বামহস্ত উভয়ই কুশল, তাই আমাকে সব্যসাচী নামে সকলে জানে। আসমুদ্র পৃথিবীতে আমার ন্যায় শুদ্ধ বর্ণ দুর্লভ, তাছাড়া আমি শুদ্ধ কর্ম করি, তাই লোকে আমাকে অর্জুন বলে। আর আমি দুর্লভ দুর্জয় দমনকারী ইন্দ্রের পুত্র ও দেবতা মানুষের মধ্যে আমি জিষ্ণু নামে বিখ্যাত। পিতা আমার নাম কৃষ্ণ রেখেছিলেন, কারণ আমি উজ্জ্বল কৃষ্ণ বর্ণের এবং প্রিয় বালক হওয়ায় সকলের চিত্ত আকর্ষণকারী ছিলাম, তাই আমার পিতা আমাকে কৃষ্ণ নাম রেখেছিলেন। এই আমার মুখ্য দশটি নাম। বলার সঙ্গে সঙ্গে উত্তর তার চরণ স্পর্শ করে, তার চরণ ধারণ করে বলছেন, হে মহা ধনুর্ধারী অর্জুন, আমি আপনাকে কোটি কোটি নমস্কার করি, এবং আমি যে আজ পৃথাপুত্র অর্জুনের দর্শন পেলাম এতে আমার জীবনটাই ধন্য হলো। কিন্তু হে মহারথী, হে মহাবীর, হে মহা ধনুর্ধারী, আপনি আমাদের ওখানে আপনারা যে এই গোপনভাবে আছেন, আপনারা আমাদের দ্বারা যেমন লাঞ্ছিত হয়েছেন, তা আমি সেই জন্য বিরাট নগরের পক্ষ থেকে আপনার চরণে ক্ষমা চাইছি, আপনি আমাদের সব অপরাধ ক্ষমা করে দিন। আর আমি আপনার দাস হতে চাই, আপনার দাস হলেই আমার গৌরব। অর্জুনের চোখ থেকে জল নেবে এলো। বলছেন হে রাজকুমার, কখনো স্বপ্নেও কখনো ভুলেও তুমি এই দাসত্বের কথা চিন্তা করবে না। দাসত্বের যে মানে কি স্বাদ, তা আমি প্রতিটা আমার রোমকূপের মধ্যে গেঁথে রয়েছে। এই দাস হওয়া ভীষণ কষ্ট, ভীষণ দুঃখ, যা বর্ণনা করা যাবে না। অর্জুনের চোখ থেকে জল পড়ছে আর এই চিন্তা করছে। তারপরে তিনি সমস্ত অস্ত্রশস্ত্র তো এক জায়গায় হলোই, তারপরে সেই সূর্যদেব প্রদান করেছিলেন সেই যে এক দিব্য রথ, সেই রথকে স্মরণ করার সঙ্গে সঙ্গে সেই রথটি এসে উপস্থিত হল। সমস্ত দিব্য অস্ত্রগুলিকে যখন চিন্তা করলেন, দিব্য অস্ত্র সকল মূর্তিমান হয়ে তাকে দর্শন দিয়ে বলছেন, হে সব্যসাচী, আমরা কি কাজ করব আদেশ করুন, কোথায় থাকব আমরা? বলছেন, হে অস্ত্র শস্ত্রগণ, আপনারা আমার হৃদয়ে মানে মনের মধ্যে থাকুন, মানে আমি যখনই চিন্তা করব আপনারা প্রকট হবেন। আর সেই বিশাল যে ধনু, সেই ধনু যখন তিনি দেখলেন, সেই ধনু প্রথমে ছিল ব্রহ্মাজির কাছে, তারপরে প্রজাপতির কাছে, তারপরে সেই ধনু কত কত দিন ছিল বিস্তারিত বর্ণন করলেন, তারপরে ক্রমে ক্রমে সেটা বরুণদেব এই ধনুষটি প্রাপ্ত হয়েছিলেন। আর এই যে ধনুষ তুমি দেখছো, এটা আমার কাছে 32.5 বছর ধরে আমার কাছে আছে। বরুণদেব আমার প্রতি সন্তুষ্ট হয়ে এই ধনুষটি আমাকে প্রদান করেছিলেন। তাই এই ধনুষ আমার কাছে থাকলে মানে যত যত যোদ্ধা হোক না কেন, তারা আমার সঙ্গে কেউ কখনো জয়ী হতে পারবে না। এবারে তিনি ধনুষের যখন টঙ্কার দিলেন, টঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে মানে চতুর্দিকে যত বিহঙ্গ কুল ছিল মানে পক্ষী কুল, তারা উড়ে ইতস্তত যেতে লাগলো। এবং সেই ধনুষের টঙ্কারে বনের হিংস্র প্রাণীগণ ইতস্তত ভ্রমণরত হলো। আর পাণ্ডবরা, সেই কৌরবরা, তাদের সেই মানে অর্জুনের সেই ধনুষের টঙ্কার শুনে তারা পরিষ্কার বললেন, এ তো সেই মানে অর্জুনের ধনুষ, এতে কোনো সন্দেহ নেই। আর উত্তর একটু ভীতু, মানে খুবই ভীতু, সে ধনুষের টঙ্কার শুনে মূর্ছা হয়ে যাওয়ার মতো অবস্থা। বলছেন, এ আবার কেমন বীর, যার নাম শুনেছিলাম তা আজ তাকে মানে দর্শন করলাম। তাকে আবার সান্ত্বনা দিতে হল। সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাজকুমার, তুমি এখন আমার এই ঘোড়াগুলোকে সামলাও। তারপরে তাতে যখন বসালেন, বসিয়ে এবার সেই যে অলৌকিক শঙ্খ দেবরাজ ইন্দ্র দিয়েছিল, সেই শঙ্খে যখন ফু দিলেন, তখন সে ঘোড়ার রাস ছেড়ে অর্জুনের পেছন দিকে ভয়ে গিয়ে লুকিয়ে পড়লেন। সে শব্দই সে শ্রবণ করতে মানে স্মরণ করতে পারছে না, এত তীব্র এত ভয়ঙ্কর সেই শঙ্খের শব্দ। সেই শঙ্খের শব্দ শুনে অপরদিকে অর্জুনকে, অর্জুন তো বহু দূরে, তাই দুষ্ট দুরাত্মা দুর্যোধন সে তখন বলছে, পিতামহ, এই তো আমি এই অর্জুনের অজ্ঞাতবাস ভঙ্গ করেছি। এই বলে সে পিতামহের দিকে সমস্ত সেনাদের নিয়ে পিতামহের কাছে গেলেন। এদিকে আরেক লীলা চলছে। এবারে মানে অর্জুন, তার তো একজন সারথি না হলে ঘোড়া তো দেখাশোনা করতে হবে, কিন্তু এ যখনই শঙ্খ বাজায় অর্জুন, তখন এই উত্তর গিয়ে করে কি, অর্জুনের পেছন দিকে গিয়ে লুকায় ঘোড়া ছেড়ে। তাহলে ঘোড়ার কি অবস্থা হবে? আরে কেউ যদি ড্রাইভারই ছেড়ে দিয়ে এখন যদি লাফ দিয়ে যদি অন্য কোথাও ওঠে, তাহলে সে তো ঘোড়া অ্যাক্সিডেন্ট করবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তা অর্জুনের সেই সংকেত ধ্বনিতে প্রায় 3-4 বার সে ঘোড়ার রাস ছেড়ে দিয়ে মানে অর্জুনের পেছন দিকে গিয়ে লুকায়। কারণ হচ্ছে, অর্জুন যখন শঙ্খের ফু দেয়, তখন সে তো সেই বানরধ্বজ রথ আছে, ওখানে আবার হনুমানজি মানে স্থাপিত থাকেন। হনুমানজি বলেছেন, যেখানে যেখানে অর্জুন যুদ্ধ করবে, সে যখন মানে শঙ্খের ধ্বনি করবে, তখন আমি বিকট শব্দ করব। আর বিকট শব্দ করলে শত্রুর মনোবল এমনিই ভেঙে যাবে। আর উত্তর হচ্ছে নরম প্রকৃতির, সে যখন হনুমানজি হুঙ্কার করে ওই শঙ্খের ধ্বনির সঙ্গে সঙ্গে, সে ঘোড়ার রাসটা ছেড়ে ফেলে দিয়ে উপর দিয়ে উঠে অর্জুনের পেছন দিকে গিয়ে লুকিয়ে থাকে। অর্জুন দেখলো, এ তো ভারী মুশকিল, এ তো ভীষণ ভয় পাচ্ছে। তাকে আলিঙ্গন প্রদান করে মাথায় হাত বুলিয়ে, পিঠে হাত বুলিয়ে বলছেন, তোমার কোনো ভয় নেই। বলছেন, এবার আমার সব ভয় চলে গেছে, আর কোনো ভয় নেই আমার। কিন্তু আমি চিন্তা করছি, হে মহাধনুর্ধারী পৃথানন্দন, আপনি কি করে এই সমস্ত মানে সাগরের ন্যায় সেনাদের সঙ্গে যুদ্ধ করবেন, তারা তো মানে হাজার হাজার। বলছেন, হে উত্তর, তোমার চিন্তা নেই, তুমি শুধু দেখো আমি কি করি, তুমি আমার শঙ্খের এই আওয়াজকে সহন করা শেখো, তোমার কোনো ভয় নেই। বলছেন, আবার বাজাবেন আপনি ওটা? বলছেন, আরেকবার বাজাতে হবে। বলছেন, ঠিক আছে, আমি আর আর ভয় করব না। এবার তাকে আলিঙ্গন প্রদান করেছেন, বীরের সংস্পর্শ হয়েছে, কিছুটা সাহস তো এসেছে। এবারে সেই ভয়ঙ্কর শব্দ শুনে দ্রোণাচার্য কৌরব সেনাদের বললেন যে এই যে মেঘ গর্জনের ন্যায় যে ভীষণ রথের ঘর ঘর শব্দ হচ্ছে তা পৃথিবী কম্পিত হচ্ছে, এসেই পাণ্ডুনন্দন অর্জুন ছাড়া আর কেউ নয়, এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং দেখো আমাদের অস্ত্রগুলো অনুজ্জ্বল হয়েছে, মানে অস্ত্র যে চকচক করছিল সেই অর্জুনের অস্ত্রশস্ত্র আর তার ধ্বনিতে তার পরাক্রমে আমাদের অস্ত্রগুলো নিস্তেজ হয়ে এসেছে। সমস্ত মানে যোদ্ধাদের সমস্ত সৈন্যদের তাদের মুখগুলো শুকিয়ে গেছে সেই শব্দ শুনে। তাহলে তুমি কি করে তাদের সঙ্গে যুদ্ধ করবে দুর্যোধন? তোমার অগ্নির রঙও মানে অগ্নিহোত্রের যে অগ্নির প্রকাশ সেটাও যেন ফিকা পড়ে গেছে, তারও তেজ কম হয়ে যাচ্ছে অর্জুনের তেজে, তা তুমি কিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করবে? অতএব তুমি এক কাজ করো, এই সমস্ত গোধন নিয়ে কিছু ব্যক্তিদের মানে সৈন্য সামন্তে দিয়ে তোমরা মানে একের চতুর্থ অংশ তোমরা সব চলে যাও হস্তিনাপুরে, আর আমরা সকলে ব্যূহ রচনা করে তাদের মধ্যে মানে ঝাঁপিয়ে পড়ি, তা না হলে অর্জুনের সামনে কে টিকবে? দ্রোণাচার্য তখন ভীষণভাবে অর্জুনের প্রশংসা করতে লাগলেন। কর্ণ তখন বলছে যে আপনি ওই অর্জুনের স্তুতি ছাড়া আর আমাদের নিন্দা ছাড়া আপনার কাজই কি আছে? এবারে অবান্তর শব্দ প্রয়োগ করা আরম্ভ করলো কর্ণ। কর্ণ বলছে যে আপনাদের মতন বৃদ্ধ ব্যক্তিদের থেকে যুদ্ধের পরামর্শ নিলে সৈন্যদের মনোবল ভেঙে পড়বে। তখন তিনি আবার বলছেন যে যেমন পণ্ডিত ব্যক্তি তাদের সঙ্গে ধর্মকথা শোনাই ভালো, তাদের সুন্দর মহলে বসিয়ে ব্যাসাসনে বসিয়ে তাদের থেকে হরিকথা শোনা ভালো, কিন্তু তাদের থেকে যুদ্ধের পরামর্শ নিলে এই আপনাদের মতো অবস্থা হবে। এবারে পিতামহ ভীষ্ম বলছেন যে দেখো তুমি যে ক্ষত্রিয়র ন্যায় তুমি যে মানে নিজের পরাক্রম দেখাচ্ছ এ তোমার ঠিক নয়, সেই অর্জুন দেখো তোমাদের অল্প কিছুদিন আগেই সেই যে গন্ধর্বদের হাত থেকে মার খেয়ে তোমাদের সকলকে বন্দী করেছিল, আর তুমি পাগল কুকুরের মতো ছুটে বেড়াচ্ছিলে ভয়ে, আর তোমার আবার বড় বড় কথা যে পণ্ডিতদের উপমা দিচ্ছ এই উপমা দিচ্ছ, তোমার মাথার দোষ আছে, তুমি বৈদ্য দেখাও, বৈদ্য দেখিয়ে মাথাটা ঠিক করো, মানে কেউ কোনো অংশে কম নয় এমনভাবে দিয়ে দিল মানে সে ওর। এবার তো সে কর্ণ একেবারে চুপ, সত্যই তো বলছেন দেখো দেবতারা যার সাহায্যে সেই নিবাত কবচকে হত্যা করলো, কালোকেওকে মৃত্যুদণ্ড দিল, দেবতাদের দ্বারাও সম্ভব ছিল না বলেই তো অর্জুনকে ধরেছে, আর তুমি পাগলের মতো যা ইচ্ছা তাই বলে চলেছ। তুমি এক কাজ করো, এই যুদ্ধক্ষেত্র ছেড়ে একটা ভালো বৈদ্য দেখাও, মাথার চিকিৎসা করো। এবারে দুরাত্মা দুর্যোধন এসে বলছেন যে আপনি এক কাজ করুন, আপনি তো সব সময় তাদেরই মানে প্রশংসা করেন, তা আমি আজ অর্জুনকে বধ করব, ওই যে হিজড়ার বেশে আসছে ও অর্জুন ছাড়া আর কেউ নয়, কিন্তু এখন আমার বক্তব্য হচ্ছে যে তাদের সঙ্গে আমাদের কথা ছিল যে তারা মানে 12 বছর বনবাস 1 বছর অজ্ঞাতবাস, তা এখনো তাদের 13 বছর পূর্ণ হয়নি, তাহলে তাকে আবার 12 বছর বনবাসে যেতে হবে আর 1 বছর অজ্ঞাতবাসে যেতে হবে। তখন অশ্বত্থামা সে এখানে কিন্তু অনেক ন্যায় নীতিমূলক একটি কথা বলল, সে কর্ণকে শুনিয়ে মানে দুর্যোধনকেও বলছে যে হে মহাবীর কর্ণ, এই যে তোমাদের যে ষড়যন্ত্র এ আমার মাথায় কিছুই ঢোকে না, তোমরা তাদের মানে সেই আনলে কি করতে, যে অল্প একটু জুয়া খেলবে, এবার জুয়া খেলতে খেলতে তাদের সব কিছু হরণ করে নিয়ে কপটতা অবলম্বন করে ওই শকুনির দ্বারা তাদের রাজ্যচ্যুত করলে, তোমরা অধার্মিক, তা তোমরা এক কাজ করো না, ওই শকুনিকে ডাকো, এখন তুমি পিতামহ ভীষ্ম আমার পিতা দ্রোণাচার্য তাদেরকে এই সমস্ত আজে বাজে কথা কেন বলছে? তোমাদের যদি সেই শকুনি সব কিছু হয়, সেই শকুনি তো ছলবিদ্যা জানে, এনারা তো সাধু প্রবৃত্তির ব্যক্তি, এনারা শাস্ত্রের বিরুদ্ধে কখনো কাউকে আদেশ করে না বা কিছু বলে না। তা তোমাদের তো দরকার শকুনির মতন মানে দুষ্কৃতি লোকের প্রয়োজন, তা শকুনিকে ডাকো। তোমরা যেমনভাবে কপট দ্রুত ক্রীড়া করে হারিয়েছিলে, এখন কপট যুদ্ধটা করো। আমার মনে হয় অগ্নি যদি কাউকে বিনষ্ট করে তারও কিছু চিহ্ন থাকে, দেবরাজ ইন্দ্র কাউকে যদি বিনষ্ট করে তাহলে তারও কিছু চিহ্ন পৃথিবীতে থেকে যায়, এবং কাল যদি কাউকে তার গ্রাস করে, কাল যদি গ্রাস করে কাউকে তারও কিছু প্রমাণপত্র থেকে যায়। কিন্তু অর্জুন, সেই অর্জুনের সঙ্গে তোমরা যেভাবে অন্যায় অত্যাচার করেছো, তা আমার মনে হয় আজ সে ক্রোধিত হলে কোনো চিহ্নই থাকবে না। অতএব তোমরা অধার্মিক, আমি অর্জুনের বিরুদ্ধে যুদ্ধই করব না। আর যদি অর্জুন ছাড়া অন্য কেউ হয় আমি প্রাণ দেওয়ার জন্য তৈরি, কিন্তু অর্জুন একজন ধার্মিক ব্যক্তি। আর এখন তোমরা নানান রকম বলে তোমরা আমাদের গুরুজনদের অপমান করছো, তোমাদের যদি সেই ছল কপটের বুদ্ধির প্রয়োজন হয় তাহলে শকুনিকে ডাক। অশ্বত্থামা তো একেবারে আঁকড়ে বসলেন, একেবারে যুক্তিযুক্ত কথা বললেন। অশ্বত্থামা ও মহাবীর সমস্ত অস্ত্রবিদ্যায় এবং যে সমস্ত অলৌকিক মানে দিব্য অস্ত্র দ্রোণাচার্যের কাছে ছিল তা তিনি সব প্রাপ্ত হয়েছিলেন, এমনকি ব্রহ্মাস্ত্র পর্যন্ত। এই কথা শুনলে কিছু কিছু সৈন্য সেনাদের মন ভেঙে গেল। এবারে দুরাত্মা দুর্যোধন তখন দেখলো, তাহলে আমি দ্রোণাচার্য পিতামহ এবং কৃপাচার্যের কাছে ক্ষমা চাই, তাহলে এই অশ্বত্থামা আমাদের পক্ষে থাকবে। এই যারা কান কাটা হয় এরা কিন্তু যে কোনো মানুষকে টপাটপ অসম্মান করে, আবার যখন মানে টাইট হতে থাকে তখন আবার গিয়ে তাদের পায়ে পড়ে। সেই দুর্যোধন, দুঃশাসন, শকুনি এগুলো সব এই প্রকারের। সে গিয়ে তাড়াতাড়ি মানে হাত জোর করে বিনীতভাবে বলছেন যে হে গুরুদেব দ্রোণাচার্য, আমি ক্ষমা প্রার্থনা করছি, আমার যা কিছু বলেছি অন্যায় হয়েছে। পিতামহের কাছেও ক্ষমা চাইলেন, কৃপাচার্যের কাছেও ক্ষমা চাইলেন। তারপরে তিনি আবার এক জেদ ধরে বসে রইলেন যে আপনি তো মানে গণিত জানেন, তা আপনি বলুন তাদের অজ্ঞাতবাস পুরো হয়েছে কিনা। ভীষ্মদেবকে জিজ্ঞাসা করলেন, দ্রোণাচার্য তার কথা কেড়ে নিলেন, গিয়ে বলছেন দুর্যোধন দেখো, ধর্মরাজ যুধিষ্ঠির এমনই একটি ব্যক্তি যে কখনো অধর্মের আশ্রয় কোনোদিন নেয়নি। দেখো তাদের যদি অজ্ঞাতবাস পুরো না হলো তাহলে তারা 12 বছর কিভাবে বনে ছিল, কখনো গ্রামে নগরে যায়নি, আর 1 বছর তারা কষ্ট করতে পারবে না তোমার সঙ্গে যুদ্ধ করতে আসবে? তাদের অজ্ঞাতবাস সমাপ্ত হয়েছে বলেই তো আজ অর্জুন বেরিয়ে এসেছে। এ তো সাধারণ একটা চিন্তাধারা, এই সাধারণ চিন্তাধারাও তোমার মধ্যে ঢোকে না, তুমি এমন অসঙ্গ কুসঙ্গ করো যে তোমার সাধারণ বুদ্ধিও তোমার মগজে প্রবেশ করে না। পিতামহ ভীষ্মদেব বললেন দেখো তাদের অজ্ঞাতবাস পুরো হয়ে গেছে। এই সুতপুত্র কর্ণ সে আবার বেঁকে বসল, বলছেন আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, এরা আবার ক্ষমাও চায় আবার উল্টো সিধাও বলে, আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনি গণিত ভুলে গেছেন। এবারে তো আবার তাদের মধ্যে গোলযোগ আরম্ভ হয়ে গেল। কৃপাচার্য তিনি বললেন যে হে কর্ণ, তোমাকে এই যে পারিবারিক সমস্যা এর মধ্যে তোমার কথা বলা উচিত নয়। বলছেন কেন? আমি একজন রাজা, দুর্যোধনের মিত্র। বলছেন দেখো দুর্যোধন তোমাকে অঙ্গদেশের রাজা করতে পারে, কিন্তু সে কৌরব বংশ তোমাকে তৈরি করার করতে পারবে না। অতএব এখানে কৌরবদের ব্যক্তিগত বিষয়ে আলোচনা হচ্ছে, তোমার আমার কিছু বলাই অনুচিত। আমি বরঞ্চ উভয় কুলের গুরু, আমি কিছু বললে বলতে পারি, কিন্তু তুমি তো এ সম্পর্কে কোনো কথাই বলতে পারো না। দেখো তোমার মধ্যে যে শক্তি, যে পরাক্রম আছে, ভীষ্মদেব বলছেন এবার, তোমাকে লোকে অর্ধরথি বলে কিন্তু আমি তোমাকে মহারথি বলি। কিন্তু তুমি যদি একটু ধর্ম নিয়ে চলতে তাহলে তোমার সঙ্গে দেবরাজ ইন্দ্রও তোমার সমকক্ষ হতে পারত না। কিন্তু তুমি অহংকারী, মাৎসর্য পরায়ণ, সেই কারণে তুমি আগে যেতে পারো না। তুমি যেদিন ধর্ম আর অধর্ম সম্পর্কে জানতে পারবে সেদিন এই দুরাত্মা দুর্যোধনের সঙ্গ ছেড়ে দেবে। এবারে দুর্যোধন তো ফুলে বসে রইল, আবার আমাকে অধার্মিক বলে কথায় কথায়। তিনি বলছেন, পিতামহ আপনার মুখে যা আসে আপনি তাই বলেন, আপনি এখন হিসাব করে নিজ মুখে অর্জুনকে বলুন যে সে আবার বনবাসে যাক তার ভাইদের নিয়ে। আর আমি এখনো বলছি যে আমি তাদের এক চুল পরিমিত জায়গাও তাদের দেব না। এবারে কৃপাচার্য বলছেন, হে দুর্যোধন, তুমি কেন মৃত্যুকে ডেকে আনতে চাইছ? তুমি তো মরবেই, সেই সঙ্গে কৌরবদেরও তুমি একেবারে মানে জমালয়ে পাঠাবে। তারা এক তো তোমরা কপটতা অবলম্বন পূর্বক তাদের সঙ্গে শত্রুতা করে তাদের বনবাসে পাঠিয়েছ, সেই বনবাসকে কত কষ্টের তা তারা স্বীকার করেছে। মাঝে মধ্যে তোমরা তাদের অনিষ্ট করার চেষ্টা করেছ, এক বছর অজ্ঞাতবাস তারা সম্পূর্ণ করেছে। বলছেন, না না, এখনো এক বছর অজ্ঞাতবাস পুরো হয়নি, অতএব তাকে আমরা দেখে ফেলেছি। তিনি আবার পিতামহ ভীষ্মর দিকে বলছেন, মানে কটাক্ষ স্বরে বলছেন, পিতামহ আপনি বিচার করে বলুন। বলছেন, দেখো কলা কাষ্ঠা মুহূর্ত দিন পক্ষ মাস নক্ষত্র গ্রহ ঋতু এবং সংবৎসর, এই প্রকার সব মিলে একটা বৎসর হয়, এই সব মিলে এক কালচক্র তৈরি হয়, আর কলাকাষ্ঠাদি বিভাগে আবর্তিত হয়, এতে সূর্য চন্দ্র ও নক্ষত্রের যে লঙ্ঘন করে যায় তার কিছু কালও বৃদ্ধি পেয়ে যায়। অতএব প্রতি দু বছর, প্রতি পাঁচ বছর পরপর, মানে দু মাস করে সময় বেড়ে যায়। এ সমস্ত গ্রহের সমস্ত স্থিতির কথা বললেন। সেই হিসাবে তাদের ত্রয়োদশ বর্ষ পূর্ণ হয়েও পাঁচ মাস বারো দিন আরো বেশি হয়ে গেছে। যুধিষ্ঠির এমনই ব্যক্তি যে তুমি তো ছল কপট অবলম্বন করবে, অতএব তুমি যদি সেই পাঁচ বছর পরপর দু বছর নাও মানতে চাও, সেই জন্য সেটাকে বাদ দিয়েই সে বনবাস পুরো করেছে। সে পাঁচ বছর পাঁচ মাস বারো দিন আরো বেশি সময় কাটিয়েছে। অতএব গণিতের দৃষ্টিতে মানে তার অজ্ঞাতবাস পূর্ণ হয়ে পাঁচ মাস বারো দিন বেশি হয়ে গেছে। তুমি তাতে তাকে আবার অজ্ঞাতবাসে যেতে বলো কি করে? দেখো এখানে আমরা এই মৎস্য দেশ জয় করতে এসেছিলাম, অতএব আমরা এখান থেকে গোধন নিয়ে চলে যাব। আমাদের যদি তাতে কেউ বাধা দেয় তাদের সঙ্গে যুদ্ধ করব। কিন্তু তুমি এখন এই অজ্ঞাতবাস কেন টেনে আনলে? আর অর্জুনকে দেখো, সে দূরের থেকে আসছে, তার শরীরের তেজ, তার জ্যোতি তাকে দেখো, তাকে কেউ কোনো সিংহের মতো লাগছে। যেমন কেউ ঘৃত কুণ্ড থেকে ডুব মেরে যখন ওঠে তার শরীরে যেমন মানে একটা চাকচিক্য ভাব, তার মধ্যে সেই পরাক্রম দেখা যাচ্ছে। আমরা সকলে সমবেত হলেও এই অর্জুনের সমকক্ষ হব না, অর্জুনকে কিছু করতে পারবো না। অর্জুন এখন সেই যে ১৩ বছরের কষ্ট সে ভুগেছে, এখন সে যে তোমাকে আমাকে ছেড়ে দেবে এই কথা মানে স্বপ্নেও চিন্তা করা উচিত নয়। কর্ণ বলছে, না না অর্জুন আমার ষোলো ভাগের এক ভাগও নয়। আবার পিতামহ ভীষ্ম তিনি ব্যঙ্গচ্ছলে সেই সাদা দাড়িগুলো নাড়িয়ে হেসে বলছেন যে তোমাকে আমি বললাম যে তুমি এখান থেকে কোনো বৈদ্যের কাছে যাও, গিয়ে মাথাটা দেখিয়ে এসো, কিন্তু তোমার তো, তোমার আর দুর্যোধনের কানে তো আমাদের মতন ধর্মাত্মার কথা যাবে না। তোমাদের ধর্মাত্মা ব্যক্তি হচ্ছে ওই শকুনি, মানে কেউ কোনো অংশে কম নয়। তুমি মাথার চিকিৎসাটা করাও, ভালো বৈদ্য দেখাও। তুমি যদি সেই মানে তোমার ষোলো অংশের একানাও যদি সেই অর্জুন না হয়, তাহলে এই অল্প দিনের কথা যে তুমি সেই মানে গন্ধর্বদের কাছে মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছ, আর অর্জুন একলা গিয়ে সমস্ত গন্ধর্বদের বিনষ্ট করে এই যে তোমার এই দুরাত্মা যে বন্ধু দেখা যাচ্ছে, তখন আবার দুরাত্মা বললেই আবার মানে দুর্যোধন আবার খচে যায়। মানে পাগলকে যদি পাগল বলা হয় না, তাহলে দেখবেন ইট নিয়ে ছুটবে পিছনে পিছনে। বলছেন, পিতামহ আপনি হিসাব করে কথা বলুন, তা না হলে আজ যদি আপনি ছাড়া আমাকে অন্য কেউ এই প্রকার দুরাত্মা দুরাত্মা বলতো, তাহলে ওকে আমি এখনই এই পৃথিবীতে মিটিয়ে দিতাম। এবারে দ্রোণাচার্য আবার ক্রোধিত হল, ক্রোধিত হয়ে বলছেন, তুমি অম্বিদ মহাত্মাকে এইভাবে অপমান করলে, ক্ষমা চাও। পিতামহ ভীষ্মদেব তিনি আবার মানে দাড়িগুলো নাড়িয়ে বলছেন, হে দ্রোণাচার্য, ইয়ে কোন কোন অপরাধের জন্য ক্ষমা চাইবে? এ এত অপরাধ করেছে যে তার কোনো ক্ষমা হয় না, আর ও কতবার ক্ষমা চাইবে? অতএব ও যা ইচ্ছা বলুক, আমরা প্রত্যেকেই এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি, আমাদের হাত পা সব গুটিয়ে গেছে ওই প্রতিজ্ঞাবদ্ধ করতে করতে। এই পাণ্ডবগণও প্রতিজ্ঞাবদ্ধ, তাই তারা ধর্মনিষ্ঠ কিনা তাই সেই প্রতিজ্ঞা থেকে এক চুলো এদিক ওদিক সরে যায় না। এ কতবার ক্ষমা চাইবে আমার কাছে? কার কার কাছে ক্ষমা চাইবে? এ দুনিয়ার লোকের কাছে অপরাধ করেছে। এবারে সেখানে তো অর্জুন এসে উপস্থিত হয়নি, তার মধ্যে এই মতভেদ আরম্ভ হয়ে গেল। এবারে সেই দুষ্ট দুরাত্মা দুর্যোধন সে বলছে যে আপনি এখন এই সমস্ত কথা ছাড়ুন, এখন এই অর্জুন কাছাকাছি এসে গেছে, এদিকে আবার ভয় হচ্ছে। দুষ্ট লোক ওরা কোনোদিন সাহসী হয় না তো, সাহসী কারা হবে? যারা সৎ ব্যক্তি, যারা সাধু, তারাই সাহসী হবে। দুরাত্মা কোনোদিন সাহসী হতে পারে না, সে যতই অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়াক, সে সর্বদাই তো আর মনটা মানে টিপ টিপ করতে থাকে আমাকে বোধহয় কেউ মেরে দেবে। আর যারা ক্যারেক্টারকে স্ট্রং করতে পেরেছেন, যাদের চরিত্র সুনির্মল, তারা তো এই পৃথিবী কি ত্রিভুবনে কাউকে ভয় করে না। ভয় কারা করবে? অসৎ সঙ্গী মানে স্ত্রী, অসৎ সঙ্গী স্ত্রী সঙ্গী যারা, তারা দুরাত্মা যারা, তারা এরা ভীতু, কিন্তু যারা বাস্তবিক সাধু তারা ত্রিভুবনে কাউকে ভয় করে না। এবং শ্রীমৎ ভাগবতের অন্তর্গতে পরিষ্কার সর্বত্রই বলছেন যে সাধুর মধ্যে ভয় আছে সে সাধু হতে পারেনি, তার মধ্যে দোষ আছে বলেই ভয় আছে। এ শুধু এক জায়গায় নয়, প্রতিটা জায়গায়। আমাদের আচার্য পাদগণ টিকার মধ্যেও মানে বারংবার যে কোনো স্থলেই এ কথা উল্লেখ করেছে। তা দুরাত্মা বলছে যে আপনি এখন এই সমস্ত কথা ছাড়ুন, এখন এই অর্জুন কাছাকাছি এসে গেছে, অতএব এখন কি করে তাকে রোধ করা যাবে? পিতামহ ভীষ্ম বললেন, দেখো আমি যা বলি তাই করো, তুমি এক চতুর্থ অংশ সেনা নিয়ে হস্তিনাপুরে এই সমস্ত গাবিগণকে নিয়ে বেরিয়ে পড়ো, আর দ্বিতীয় চতুর্থ অংশ গোধন নিয়ে যাক, আর বাকি অর্ধেক সৈন্য নিয়ে আমরা অর্জুনের সঙ্গে যুদ্ধ করব, কারণ তার সঙ্গে একলা আমরা কেউই সামনে যেতে পারব না। অর্জুন যুদ্ধ করতে আসছে, অতএব আমি মানে পিতামহ দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা এবং কৃপাচার্য ওর সঙ্গে আমরা যুদ্ধ করব, অর্জুনের সঙ্গে। তারপরে যদি রাজা বিরাট বা স্বয়ং ইন্দ্রও আসেন, তাহলে তটের দ্বারা যেমন সমুদ্রকে রোধ করা হয়, তেমনি আমি তাকে রোধ করব। আর মহাত্মা ভীষ্মের কথা সকলেই মনোমত হল, সকলের ভালো লাগলো তার যুক্তিটা। এবারে কৌরবদের মানে কৌরব রাজ সেই দুরাত্মা দুর্যোধন সেই মতেই কাজ করলেন। ভীষ্ম প্রথমেই দুর্যোধন ও গোধনকে পাঠিয়ে দিচ্ছেন, যদিও অর্জুন বান দিয়ে কাউকে মানে সকলকেই আটকে দিয়ে গোধনকে রক্ষা করবেন, কিন্তু তাদের যে নির্ণয় সেই নির্ণয়টা এই প্রকার হল। আর প্রধান প্রধান সেনাদিদের নিয়ে একটি ব্যূহ রচনা করলেন। ব্যূহ রচনা না করলে অর্জুনের সামনে কে দাঁড়াবে, কার সাহস আছে? আর তিনি বললেন, দ্রোণাচার্য আপনি মধ্যভাগে থাকুন, অশ্বত্থামা বাম ভাগে, আর কৃপাচার্য সেনাদের দক্ষিণ ভাগে তাদের পার্শ্ব রক্ষা করবে। আর কর্ণ সে মানে কবচাদি ধারণ করে আছে, আর সেনাদলের সম্মুখে থাকবে, আর আমি সমস্ত সেনাদের পেছনে থেকে সকলকে রক্ষা করব। সকলে মানে নিজের নিজের সংগঠন নিয়ে পিতামহ ভীষ্মদেব যেমন যেমন বললেন, ঠিক তদনুরূপভাবে সেই ব্যূহ রচনা করে অর্জুনের আসার অপেক্ষায় রইলেন। তা যদি মহাপ্রভুর কৃপা হয় তাহলে এর পরবর্তী অংশ আমরা আগামী দিন শ্রবণ করব, এবং তাদের সঙ্গে কিভাবে অর্জুনের সঙ্গে দুর্যোধনের সম্মুখীন হওয়া, বিকর্ণ ও কর্ণকে পরাজিত করা, উত্তরকে সমস্ত কৌরবদের মানে কৌরববিদদের পরিচয় প্রদান করা, আচার্য কৃপ এবং দ্রোণের পরাজয়, আর অর্জুনের সঙ্গে অশ্বত্থামা ও কর্ণের যুদ্ধ, অর্জুন ও ভীষ্মের যুদ্ধ এবং সেই সম্মোহন অস্ত্র দ্বারা প্রত্যেককে মানে অচেতন করে দেবেন, এবং আস্তে আস্তে সেই যে উত্তরা তিনি বৃহন্নলাকে বলেছিলেন যে আপনি যখন আসবেন তখন সেই কৌরবদের তারা নাকি অনেক মানে দামি দামি বস্ত্র পরে, অতএব তাদের উত্তরীয়গুলো নিয়ে আসবেন আমার পুতুলের জন্য, তা সে কার্য মানে সুসম্পন্ন হবে। তা মহাপ্রভুর কৃপা হলে এর পরবর্তী অংশ আমরা আগামী কল্ল ঠিক এই সময়ে মানে 5টা থেকেই শ্রবণ করব। অত অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী সিদ্ধ শ্রী রামকৃষ্ণ পণ্ডিত বাবা কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয়, অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।